চল্লিশ নম্বর পদ্মের গোপন ইতিহাস, দশ নম্বর সংখ্যা,
মধ্যবিন্দু। দানিয়েল এগারো অধ্যায়ের চল্লিশতম পদের গুপ্ত ইতিহাস, একই অধ্যায়ের দশম থেকে ষোড়শ পদে উপস্থাপিত ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দশম থেকে ষোড়শ পদে প্রকাশিত বাক্য তেরো অধ্যায়ের পৃথিবী পশুর যুক্তরাষ্ট্রের ধর্মত্যাগী রিপাবলিকান শৃঙ্গের রেখা ডোনাল্ড ট্রাম্পের দ্বারা উপস্থাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট শৃঙ্গের রেখা মাকাবিয়দের দ্বারা উপস্থাপিত হয়েছে। পাপাসির সমুদ্র পশুর রেখা তোমার লোকদের মধ্যে দস্যুগণ রূপে উপস্থাপিত হয়েছে, এবং ড্রাগনের রেখা দক্ষিণের বিভিন্ন রাজা ও মাকিদোনিয়ার ফিলিপের দ্বারা উপস্থাপিত হয়েছে। এক লক্ষ চুয়াল্লিশ হাজারের রেখা পিতরের দ্বারা উপস্থাপিত হয়েছে।
মধ্যবর্তী সেই গোপন ইতিহাসের মধ্যে মধ্যভাগটি বারবার জোর দিয়ে তুলে ধরা হয়েছে। পঁচান্নই সাতারকম খ্রিস্টপূর্বে শুরু হওয়া পঞ্চাশ বছর দুইশো আশ খ্রিস্টপূর্বে সমাপ্ত হয় রাফিয়া ও পানিউমের যুদ্ধসমূহের মধ্যভাগে, যা এগারো থেকে পনেরো পদ পর্যন্ত বর্ণিত শেষ দুইটি প্রতিনিধি যুদ্ধ। সাতশো সাতষট্টি সালে শুরু হওয়া পৃথিবীর পশুর পঞ্চাশ বছর দুই হাজার ছাব্বিশ সালে শেষ হয়, যে বছরটি পৃথিবীর পশুর রাজনৈতিক অঙ্গনে মিড টার্ম নির্বাচনের বছর। খ্রিস্ট যখন কেবলমাত্র তিনজন শিষ্যকে একান্তভাবে সঙ্গে নিয়েছিলেন, সেই তিনবারের মধ্যবর্তী সময়ে পিতর কায়সারিয়া ফিলিপ্পি পানিউমে অবস্থান করেন।
সেই সমান্তরাল রেখাগুলির ইতিহাসে পিতর তাদের প্রতিনিধিত্ব করেন, যারা ন্যাশভিলের ওপর অগ্নিগোলকের সতর্কবাণী সংশোধন করে পুনরাবৃত্তি করেন। মথি এর এগারো থেকে বাইশ অধ্যায়ের ঠিক মধ্যভাগে পিতরের নাম পরিবর্তিত হয়েছিল, যেমন অব্রামের ক্ষেত্রে এগারো থেকে বাইশ অধ্যায়ের মধ্যবর্তী অধ্যায় চুক্তির নিদর্শন হিসেবে খৎনাকে চিহ্নিত করেছিল। এর সমান্তরালে প্রকাশিত বাক্য এর এগারো থেকে বাইশ অধ্যায়ের মধ্যভাগে প্রকাশিত বাক্য সতেরো অধ্যায়ে মৃত্যুর চুক্তির নিদর্শন চিহ্নিত করা হয়েছে। মধ্যবিন্দুই সেই স্থান যেখানে এক লক্ষ চুয়াল্লিশ হাজারকে লাউদিকেয় অবস্থা থেকে ফিলাডেলফিয় অবস্থায় পরিবর্তিত করা হয়, এবং তিন স্বর্গদূতের মধ্যবর্তী স্বর্গদূতটি হল দ্বিতীয় স্বর্গদূত।
দ্বিতীয় ধাপ বা মধ্যবিন্দু সেই সময় যখন প্রথম ও ভিত্তিমূলক পরীক্ষার পর দ্বিতীয় মন্দিরের পরীক্ষা উপস্থিত হয়। দু হাজার চব্বিশ সালের প্রথম পরীক্ষা ছিল রোমের প্রতীকের দ্বারা বহিরাগত দর্শনের প্রতিষ্ঠা, এবং দ্বিতীয় পরীক্ষা হল অতি পবিত্র স্থানে খ্রিস্টের অভ্যন্তরীণ মারাহ দর্পণ দর্শন। দ্বিতীয় দূতের ইতিহাসে মধ্যরাত্রির ক্রন্দনের বার্তা এসে দ্বিতীয় দূতের বার্তাকে শক্তি প্রদান করে।
১৮৪০ সালের মিলেরাইট ইতিহাসে যোশিয়া অর্থাৎ ঈশ্বরের ভিত্তি লিচ প্রথম ও দ্বিতীয় হায়ের ইসলামের ভবিষ্যৎবাণী সংক্রান্ত তার শনাক্তকরণে একটি সংশোধন করেছিলেন, এবং ১৮০৪ পলেই স্যামুয়েল স্নো দশ কুমারীর দৃষ্টান্তের পরিপূরণে ১৮৪৩ সালের ভবিষ্যৎবাণীকৃত সময় নির্ধারণের সংশোধন করেছিলেন। দু হাজার ছব্বিশ সালে পিতর ন্যাশভিলের অগ্নিগোলকসমূহের ব্যর্থ ভবিষ্যৎবাণীকে সংশোধন করবেন, যেমনটি ১৮৪৩ সালের মিলেরাইট হতাশায় প্রতিরূপায়িত হয়েছিল, এবং ইসলামের বার্তাকেও সমন্বয় করবেন, যেমনটি ১৮৪০ সালে যোশিয়া লিচের কর্মে প্রতিরূপায়িত হয়েছিল। ১৮৪০ ও ১৮০৪ পলেই সালের সেই দুই মিলেরাইট ঘটনা যথাক্রমে ১৮৪৪ সালের এগারো বস্ট প্রথম স্বর্গদূতের বার্তার ক্ষমতায়ন, এবং ১৮০৪ পলেই সালের অষ্ট অগস্ট দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ক্ষমতায়নকে প্রতিনিধিত্ব করে। একত্রে ন্যাশভিলের অগ্নিগোলকসমূহ অবতীর্ণ হলে তারা মধ্যরাত্রির ক্রন্দনের ক্ষমতায়নকে চিহ্নিত করে।
যে স্বর্গদূত তৃতীয় স্বর্গদূতের বার্তার ঘোষণায় একত্রিত হয়, সে তার মহিমা দ্বারা সমগ্র পৃথিবীকে আলোকিত করবে। এখানে বিশ্বব্যাপী ব্যাপ্তি ও অভূতপূর্ব শক্তিসম্পন্ন এক কর্মের ভবিষ্যৎবাণী করা হয়েছে। ১৮৪০-৪৪ সালের আগমন আন্দোলন ছিল ঈশ্বরের শক্তির এক গৌরবময় প্রকাশ। প্রথম স্বর্গদূতের বার্তা বিশ্বের প্রত্যেক মিশনারি কেন্দ্রে বহন করা হয়েছিল, এবং কোনো কোনো দেশে ষোড়শ শতাব্দীর ধর্মসংস্কারের পর থেকে যে কোনো দেশে প্রত্যক্ষিত ধর্মীয় আগ্রহের মধ্যে সর্বাধিক আগ্রহ দেখা গিয়েছিল। কিন্তু তৃতীয় স্বর্গদূতের শেষ সতর্কবার্তার অধীন যে প্রবল আন্দোলন সংঘটিত হবে, তার দ্বারা এগুলিও অতিক্রান্ত হবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৬১১।
প্রশ্নটি হল, যুক্তরাষ্ট্রের সমস্ত নগরের মধ্যে কেন ঈশ্বরের বিধান ন্যাশভিলকেই নির্বাচিত করবে? নই এগারোয়ে তৃতীয় সর্বনাশের আগমনের সময় নিউ ইয়র্কের টুইন টাওয়ার্স এবং ওয়াশিংটন ডিসির পেন্টাগন লক্ষ্যবস্তু ছিল,
চতুর্থ একটি বিমান পৃথিবীতে বিধ্বস্ত হয়েছিল। পৃথিবী পশুর প্রতীক হল পৃথিবী, তার অর্থনৈতিক শক্তির প্রতীক হল নিউ ইয়র্ক এবং তার সামরিক ক্ষমতার প্রতীক হল প্যান্টাগন। যখন যুক্তরাষ্ট্র বিশ্বকে পাপাল কর্তৃত্বের চিহ্ন এবং গির্জা ও রাষ্ট্রের সেই রাজনৈতিক ব্যবস্থাকে গ্রহণ করতে বাধ্য করে যা পশুর প্রতিমূর্তি, তখন সে তা তার সামরিক ও অর্থনৈতিক শক্তির মাধ্যমে করে, কারণ প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ে পৃথিবী পশুর সেই শক্তি প্রয়োগকে চিহ্নিত করা হয়েছে যার দ্বারা বিশ্বস্তদের ক্রয় বিক্রয় করা থেকে নিষিদ্ধ করা হয়, এবং যারা ঈশ্বরের সপ্তম দিনের বিশ্রামবারের পক্ষে দাঁড়ায় তাদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়। দানিয়েল ১১ অধ্যায়ের ৪০তম পদে এই ভাববাণীমূলক প্রতীকত্বকে রথ, অশ্বারোহী, সামরিক শক্তি এবং জাহাজসমূহ অর্থনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
১,৪৪,০০০ সিলমোহরের সময় ইসলাম অপ্রত্যাশিতভাবে চারবার মনোরম দেশে আঘাত হানে। প্রথমটি ছিল ৯-১১, দ্বিতীয় ও তৃতীয়টি ছিল প্রাচীন আক্ষরিক মনোরম দেশ এবং পরে ন্যাশভিল। চতুর্থটি হল প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ের ভূমিকম্প, অর্থাৎ সেটিই রবিবারের আইন, বিল আম এবং তিন দূতের পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর ২০২৩-এর দুটি আঘাত এবং ন্যাশভিল ঈশ্বরের চুক্তিবদ্ধ জনগণের দুটি বাইবেলীয় দ্রাক্ষাক্ষেত্রের প্রতিনিধিত্ব করে। রবিবারের আইন অকালে যখন পাপাসির মরণঘাতী ক্ষত আরোগ্য প্রাপ্ত হয়, তখন অন্ধকার যুগের দ্বিতীয় প্রকাশ শুরু হয়। প্রথম ও তৃতীয় দুর্দশা একই, কারণ খ্রিস্ট সর্বদাই শেষকে শুরু দ্বারা চিত্রিত করেন। অতএব প্রথম দুর্দশায় মুহাম্মদের পতিত নক্ষত্র, যে সেই চাবি ঘুরিয়ে অতল গহ্বর উন্মুক্ত করেছিল, এবং ৯-১১ এর অল্পকাল পরেই অতল গহ্বরের নাস্তিকতা প্রকাশিত বাক্য ১১-এর দুই সাক্ষীকে হত্যা করেছিল। রবিবারের আইনকালে পাপাল মরণঘাতী ক্ষত আরোগ্য প্রাপ্ত হয় এবং ক্যাথলিকতাবাদের পশু অষ্টমের, যা পুনরুত্থানকে উপস্থাপন করে, পরিপূর্ণ হওয়ার ভবিষ্যৎবাণীমূলক ধাঁধাটি পূর্ণ করে। তখন অন্ধকার যুগের দ্বিতীয় পর্ব শুরু হয় বিলিয়ামের তৃতীয় পথচিহ্ন হিসেবে, যখন গাধী কথা বলে এবং চাবি ঘুরিয়ে আবার অতল গহ্বর উন্মুক্ত করে। ৯-১১ পরবর্তী সময়ে নাস্তিকতা, অর্থাৎ সেই অজগর, অতল গহ্বর থেকে বেরিয়ে আসে সেই ধনীতম রাষ্ট্রপতির বিরুদ্ধে যুদ্ধ করতে, যিনি সমগ্র গ্রীসের রাজ্যকে উদ্দীপ্ত করেছিলেন। রবিবারের আইনকালে প্রকাশিত বাক্য ১৭-এর পশু অতল গহ্বর থেকে উঠে আসে এবং অন্ধকার আবার সূর্যকে আচ্ছন্ন করে।
কেন ন্যাশভিল? সেই প্রশ্ন আজও অমীমাংসিত। ন্যাশভিল মধ্যরাত্রির ক্রন্দনের বার্তা ঘোষণার স্বল্প সময়ের সূচনা চিহ্ন, এবং এর শুরু ও সমাপ্তি উভয়ই ইসলামের দ্বারা এক অপ্রত্যাশিত ধ্বংসাত্মক আক্রমণের মাধ্যমে সংঘটিত হয়। এর সমাপ্তিও একইভাবে ঘটে। সেই সময় পর্বের শেষে রবিবার আইন যুক্তরাষ্ট্রে পশুর চিহ্নের বলবৎকরণকে নির্দেশ করে এবং নগরসমূহের ধ্বংসের সূচনাকেও চিহ্নিত করে। ধ্বংস ইসলামের একটি ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য।
ধ্বংস
গত পরশু রাত্রে একটি অত্যন্ত গম্ভীর দৃশ্য আমার সম্মুখে অতিক্রম করল। আমি দেখলাম আগুনের এক বিরাট গোলক কতকগুলি মনোরম প্রাসাদের মাঝখানে পতিত হল এবং তৎক্ষণাৎ সেগুলির ধ্বংস সাধিত হল। আমি কাউকে কাউকে বলতে শুনলাম, আমরা জানতাম যে ঈশ্বরের বিচার সমূহ পৃথিবীর ওপর আসছে, কিন্তু আমরা জানতাম না যে তারা এত শীঘ্র আসবে। অন্যেরা বলল, তোমরা জানতেই, তাহলে আমাদের বলনি কেন? আমরা তো জানতাম না। চারিদিকে আমি এ ধরনের কথা উচ্চারিত হতে শুনলাম। পত্র ১১৭-১৯০৪
৯-১১
প্রকাশিত বাক্য ৯-১১ ইসলামের রাজ্যের চরিত্রকে মৃত্যু ও ধ্বংসরূপে চিহ্নিত করে, কারণ ভবিষ্যৎবাণীতে একটি নাম চরিত্রকে নির্দেশ করে।
আর তাদের উপর এক রাজা ছিল যিনি অতল গহ্বরের দূত। হিব্রু ভাষায় তার নাম অবাদ্দন, কিন্তু গ্রিক ভাষায় তার নাম আপল্লয়ন। প্রকাশিত বাক্য ৯-১১ অ্যাবাডন অর্থ বিনাশ বা বিনাশের স্থান, এবং অ্যাপোলিয়ন অর্থ বিনাশকার।
স্বর্গদূতেরা চার বাতাসকে ধরে রেখেছেন। এগুলিকে এমন এক ক্রুদ্ধ অশ্বের দ্বারা চিত্রিত করা হয়েছে যা বন্ধন ছিন্ন করে বেরিয়ে এসে সমগ্র পৃথিবীর পৃষ্ঠমণ্ডলের উপর ঝাঁপিয়ে পড়তে চায় এবং তার পথ পরিক্রমায় ধ্বংস ও মৃত্যু বয়ে আনে। আমরা কি অনন্ত জগতের একেবারে প্রান্তসীমায় নিদ্রিত হয়ে থাকব? আমরা কি জড়, শীতল এবং মৃত হয়ে থাকব? আহা, যদি আমাদের মণ্ডলীগুলোর মধ্যে ঈশ্বরের সেই আত্মা ও প্রাণশ্বাস তার জনগণের মধ্যে সঞ্চারিত হতো, যাতে তারা নিজেদের পায়ের উপর দাঁড়াতে পারে এবং জীবিত হয়। আমাদের দেখতে হবে যে পথ সংকীর্ণ এবং দ্বার সংকীর্ণ, কিন্তু যখন আমরা সেই সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করি, তখন তার প্রশস্ততার কোনো সীমা থাকে না। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 10, 2017।
তৃতীয় সর্বনাশের ইসলামের পথ হল বিলিয়াম ও গাধার পথ। ইসলামের ক্রুদ্ধ অশ্বের পথ অর্থাৎ জোহনের বিবাদের চার বায়ু, জিসাইয়ার প্রচণ্ড বায়ু এবং জিহিসকেলের সেই বায়ু বা শ্বাস যা চার বায়ু থেকে আসে, 9/11 থেকে এমন এক পথে অগ্রসর হয় যা সংকীর্ণ ও সরল দ্বারের দিকে নিয়ে যায়। সেই সংকীর্ণ দ্বারই বিলিয়াম ও গাধার তৃতীয় পথচিহ্ন।
আর সদাপ্রভুর দূত আরও অগ্রসর হয়ে এমন এক সংকীর্ণ স্থানে দাঁড়ালেন যেখানে ডান দিকে বা বাঁ দিকে ফেরার কোনো পথ ছিল না। আর গাধিটি যখন সদাপ্রভুর দূতকে দেখল, তখন সে বিলিয়ামের নিচে পড়ে গেল। এতে বিলিয়ামের ক্রোধ প্রজ্বলিত হল এবং সে একটি লাঠি দিয়ে গাধিটিকে আঘাত করল। তখন সদাপ্রভু গাধির মুখ খুলে দিলেন এবং সে বিলিয়ামকে বলল, আমি তোমার প্রতি কি করেছি যে তুমি এই তিনবার আমাকে আঘাত করলে? গণনা পুস্তক 22:24-43।
ইসলামের ধ্বংসের তৃতীয় হাহাকারের পথ 9/11-এ শুরু হয়েছিল, যখন প্রকাশিত বাক্য 18:20 পরিপূর্ণ হয়েছিল।
এখন কি এই কথা এসেছে যে আমি ঘোষণা করেছি নিউ ইয়র্ক একটি জলোচ্ছ্বাসে ভেসে যাবে? এ কথা আমি কখনো বলিনি। আমি বলেছি সেখানে স্তরের পর স্তর উঠে চলা সেই মহৎ অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে, প্রভু যখন ভয়ঙ্করভাবে পৃথিবীকে কম্পিত করতে উঠে দাঁড়াবেন, তখন কি ভীষণ দৃশ্যই না ঘটবে! তখন প্রকাশিত বাক্য 18:1-এর বাক্যসমূহ পরিপূর্ণ হবে। প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের সমগ্রটাই পৃথিবীর উপর যা আসছে তার একটি সতর্কবাণী, কিন্তু নিউ ইয়র্কের উপর বিশেষভাবে কি আসছে সে বিষয়ে আমার নির্দিষ্ট কোনো আলো নেই। কেবল এইটুকু জানি যে একদিন সেখানে সেই বিরাট অট্টালিকাগুলি ঈশ্বরের শক্তির মোড় ঘোরানো ও উলটপাল্টের দ্বারা নিক্ষিপ্ত হয়ে পড়বে। আমাকে প্রদত্ত আলোর দ্বারা আমি জানি যে জগতে ধ্বংস উপস্থিত, প্রভুর এক বাক্য, তার পরাক্রান্ত শক্তির এক স্পর্শ, আর এই বিশাল কাঠামোগুলি ভেঙে পড়বে। এমন সব দৃশ্য ঘটবে যার ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না। রিভিউ অ্যান্ড হ্যারাল্ড, July 5, 1906।
প্রশ্নটি থেকে যায়, কেন ন্যাশভিল? ন্যাশভিলের অগ্নিগোলকসমূহ এমন এক ভাববাণীমূলক দৃশ্যপট উপস্থাপন করে যেখানে অ্যাডভেন্টিজমের এক শ্রেণী লজ্জিত হয় এবং জোয়েলের ভাষ্য অনুযায়ী কেটে ফেলা হয়। অন্য শ্রেণীটি এমনভাবে উপস্থাপিত হয়েছে যে তারা কখনও লজ্জিত হয় না এবং আনন্দে পরিপূর্ণ থাকে। এই ভাববাণীমূলক আনন্দ ন্যাশভিল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আনা বিচার কার্যের জন্য নয়, বরং সেই ন্যায় প্রতিপাদনের জন্য যা দৃষ্টান্তে তাদের মধ্যে প্রতিফলিত হয়েছে, যাদের কাছে তেল আছে এবং যাদের কাছে তেল নেই। তেলের সঙ্গে বহু প্রতীকী অর্থ সংযুক্ত রয়েছে, কিন্তু তেলের একটি প্রধান অর্থ হল মধ্যরাত্রির রবের বার্তা। সেই বার্তাটি 2023 সালের শেষ ভাগে ক্রমশ মোহর উন্মোচিত হতে শুরু করে এবং তা এমন জ্ঞানবৃদ্ধিকে উপস্থাপন করেছিল যা হয় প্রত্যাখ্যাত হয় অথবা গ্রহণ করা হয়। হোসেয়া স্পষ্ট করে যে যারা সেই জ্ঞান প্রত্যাখ্যান করে তারা ঈশ্বরের যাজক হিসেবে প্রত্যাখ্যাত হয়। লেবীয় পুস্তক 23 অধ্যায়ের গঠনের মধ্যভাগে পিতর অবস্থান করছেন যখন তিনি ন্যাশভিলের অগ্নিগোলকসমূহ বুঝতে পারেন এবং 30 সংখ্যা যাজকদের একটি প্রতীক।
আমার প্রজা জ্ঞানের অভাবে বিনষ্ট হচ্ছে, কারণ তুমি জ্ঞানকে প্রত্যাখ্যান করেছ, আমিও তোমাকে প্রত্যাখ্যান করব, যেন তুমি আর আমার জন্য যাজক না হও। যেহেতু তুমি তোমার ঈশ্বরের ব্যবস্থা বিস্মৃত হয়েছ, আমিও তোমার সন্তানদের বিস্মৃত হব। হোসেয় 4:6।
জ্ঞানের বিষয় অথবা তার অভাব ন্যাশভিলের অগ্নিগোলকের আগমনের সঙ্গে সংশ্লিষ্ট সত্যগুলোর একটি। ভাববাণীমূলক জ্ঞান অথবা তার অভাব মধ্যরাত্রির আর্তনাদের ঘোষণার সূচনাকে চিহ্নিত করে এবং সেই সময়কাল সমাপ্ত হয় ঈশ্বরের বাক্যের প্রতি আনুগত্যের বিষয় দ্বারা, যা সাবাত ও সানডে সংক্রান্ত বিষয়ের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। খ্রিস্ট সর্বদা শেষকে শুরু দ্বারা দৃষ্টান্তরূপে প্রকাশ করেন এবং শুরুতে ঈশ্বরের বাক্যের প্রতি আনুগত্যই ছিল উদ্যানের মধ্যে আদম ও হবার প্রতি প্রদত্ত সতর্কবার্তা।
শেষকালের আন গোত্যের প্রশ্নটি কেবল একটি উদ্যানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। যদি সিস্টার হোয়াইট যেমন বলেছেন, প্রত্যেক জাতি এতে জড়িত হবে। সাবাত ও রবিবারের প্রশ্নটি হল উদ্যানের মধ্যে আদম ও হবার প্রারম্ভিক পরীক্ষারই পুনরাবৃত্তি, যা শেষকালে সমগ্র বিশ্বে পুনরায় সংঘটিত হয়। সেই পরীক্ষা যুক্তরাষ্ট্রে রবিবার আইন প্রণয়নের সময় শুরু হয়, যা একই সঙ্গে মধ্যরাত্রির উচ্চধ্বনির ঘোষণা পর্বেরও সমাপ্তি।
খ্রিস্ট আসিতেছেন এই সতর্কবাণীর ঘোষণা কেবল তাহাদের দ্বারাই প্রদান করা হয় যাহারা 2023 সালের অন্তিমে যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের বার্তার মোহরমুক্ত হওয়া হইতে আরম্ভ হওয়া জ্ঞানের বৃদ্ধি গ্রহণ করিয়াছে। জ্ঞানের অথবা তাহার অভাবের একটি পরীক্ষা ন্যাশভিল আক্রমণের সময় চূড়ান্তরূপে সম্পন্ন হয়। 2023 সালে মোহরমুক্ত হওয়ার সঙ্গে আরম্ভ হওয়া তিনটি পরীক্ষার মধ্যে লিটমাস পরীক্ষা সেই তেলের ওপর ভিত্তি করিয়া প্রতিষ্ঠিত, যাহা তখন মোহরমুক্ত হওয়া ভাববাণীমূলক বার্তার মধ্যে নিহিত জ্ঞান।
অনাবৃত জ্ঞান পরীক্ষা করে এবং পরিশেষে নিজেকে প্রকাশ করে, যেমন তেল তৃতীয় এবং লিটমাস পরীক্ষা। সেই পরীক্ষা মধ্যরাত্রির ক্রন্দনের বার্তা ঘোষণার সেই সময় পর্বের সূচনা করে, যা আনুগত্যের পরীক্ষায় সমাপ্ত হয়। সেই আনুগত্যের পরীক্ষা সম্পন্ন হয় ইভের উপর, যিনি মণ্ডলীর প্রতিনিধিত্ব করেন, এবং আদমের উপর, যিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। এই দুই সত্তার সম্মিলন চূড়ান্ত রূপ লাভ করে যখন পশুর চিহ্ন কার্যকরভাবে বলবৎ করা হয়। উদ্যানের পরীক্ষা শেষকালের পরীক্ষা, এটি পুরুষ ও নারীর জন্য একটি পরীক্ষা যা মণ্ডলী ও রাষ্ট্রের সম্মিলনকে অন্তর্ভুক্ত করে, যারা একজন পুরুষ ও একজন নারী। যে সতর্কীকরণ বার্তা অনাবৃত হয়ে আনুগত্যের চূড়ান্ত পরীক্ষার দিকে পরিচালিত করে, তা ভালো ও মন্দের জ্ঞান বৃক্ষের দ্বারা প্রতিকায়িত হয়েছে।
ন্যাশভিল পৃথিবীর জন্তুর দেশের মধ্যে গ্রিক শিক্ষার প্রতীক। গ্রিক শিক্ষা মিথ্যা শিক্ষা, এটি অশুভ জ্ঞান, আর উত্তম জ্ঞানই সত্য শিক্ষা। এলেন হোয়াইট যে একমাত্র কর্পোরেট বোর্ডে অংশগ্রহণ করতে সম্মত হয়েছিলেন তা ছিল ন্যাশভিলে অবস্থিত ম্যাডিসন কলেজ, যাকে দক্ষিণের এথেন্স বলা হয়। ন্যাশভিল গ্রিক অর্থাৎ মিথ্যা শিক্ষার প্রতীক। মিথ্যা শিক্ষা হল মিথ্যা জ্ঞান। ন্যাশভিলের তাৎপর্য নিউ ইয়র্ক সিটি এবং পেন্টাগনের প্রতীকত্বের সমান্তরাল।
পরবর্তী প্রবন্ধে আমরা এই বিষয়গুলির আলোচনা অব্যাহত রাখব।
পাণ্ডুলিপি 1828-1905।
যখন আমি ন্যাশভিলে ছিলাম, আমি লোকদের উদ্দেশ্যে কথা বলেছিলাম, আর রাত্রিকালে স্বর্গ থেকে সরাসরি নেমে এসে এক বিরাট অগ্নিগোলক ন্যাশভিলে স্থির হল। সেই গোলক থেকে তীরের ন্যায় শিখাগুলি বেরিয়ে যাচ্ছিল, ঘরবাড়ি ভস্মীভূত হচ্ছিল, ঘরবাড়ি দুলছিল এবং ভেঙে পড়ছিল। আমাদের কিছু লোক সেখানে দাঁড়িয়েছিল। এ তো ঠিক যেমন আমরা প্রত্যাশা করেছিলাম, তারা বলল। আমরা এটাই প্রত্যাশা করেছিলাম। অন্যরা যন্ত্রণায় হাত মুচড়াচ্ছিল এবং দয়ার জন্য ঈশ্বরের কাছে আর্তনাদ করছিল। তোমরা তা জানতেই, তারা বলল, তোমরা জানতেই যে এটা আসছিল, অথচ আমাদের সতর্ক করার জন্য একটি কথাও বলনি। তাদের এমন মনে হচ্ছিল যেন তারা প্রায় তাদের টুকরো টুকরো করে ফেলবে, এই চিন্তায় যে তারা তাদের কখনোই বলেনি বা তাদের কোনো সতর্ক বার্তাই দেয়নি। ম্যানুস্ক্রিপ্ট 81905।